ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। আসুন শুনি আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কোন কোন অঙ্গরাজ্যে এখন এই কোভিড-19 কিংবা করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। আজকে আমার সঙ্গে এই করোনা ভাইরাসের প্রকোপ, এর চিকিৎসা ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে সিনিয়র মেডিকেল অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং ডিরেক্টর এবং বিভিন্ন রকম গবেষণা এবং চিকিৎসা সংক্রান্ত ল্যাবরেটরির সঙ্গে জড়িত, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, ডক্টর আবু নাসার। প্রথমে খুব একটা কমন কোশ্চেন, সাধারণ প্রশ্নই করি, যে এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে হঠাৎ করে কোভিড-19 এর প্রকোপ বাড়ল কেন?
ক্যালিফোর্নিয়া একটা অভিনব রাজ্য। ওয়ান আউট অফ এইট আমেরিকানস, অলমোস্ট 4 কোটি আমেরিকান এই রাজ্যে বাস করে। এটা একটা জনবহুল রাজ্য এবং একটা অল্প জায়গার মধ্যে, যেরকম লস অ্যাঞ্জেলেস বা অন্যান্য জায়গায় যেখানে প্রচুর লোক বাস করে এবং ঘনবসতি পূর্ণ, সেখানে আমরা এটা প্রকোপ দেখছি। যেরকম লস অ্যাঞ্জেলেস হচ্ছে এপিসেন্টার রাইট নাও, কারণ ওখানে প্রচুর লোকজন যাওয়া আসা করে, সেই জন্য অ্যাকচুয়ালি এখানে প্রকোপ হারটা বেশি নিউ ইয়র্কের মতো।
একজন চিকিৎসক হিসেবে, চিকিৎসা বিষয়ক গবেষক হিসেবে আপনি কি মনে করেন কিভাবে এই মহামারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব?
এটাকে আমরা বিশ্লেষণ করতে হলে আমাদের তিনটা দিক আমাদেরকে জানতে হবে। একটা জিনিস হচ্ছে যে শত্রুকে জানতে হলে, শত্রুর সাথে আমাদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে জানতে হবে শত্রুর পরিচয় কি, এবং আমাদেরকে এই ব্যাপারে অনেক গবেষণা করা লাগবে। এটা একটা অভিনব ভাইরাস, যেটা খুবই নতুন, এটা জানতে হবে। এবং আমরা জানি যে এখনো ভ্যাকসিন বা কোনো কারেন্ট মেডিকেশন আমরা এই পর্যন্ত শনাক্ত করতে পারি নাই, কাজে আমাদেরকে এখানে মাস্ক পরা, কন্ট্যাক্ট আইসোলেশন, কোয়ারেন্টাইনিং এবং বিভিন্ন রকমের, যেখানে লোকজনদের সমন্বয় ঘটে বা যেখানে লোকরা কংগ্রিগেট করে, এগুলো বন্ধ করতে হবে। কারণ আশিস ঝা, হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের যে প্রধান গবেষক, উনি ওনার বিভিন্ন রকম গবেষণায় উনি খুব ক্লিয়ার ভাবে এটা আমাদেরকে পরিচয় দিয়েছেন যে যেখানে ইনডোর অ্যাক্টিভিটিস বেশি হয় সেখানে এই রোগ সংক্রমণটা বেশি হয়। কাজে যতখানি পারা যায় আমাদেরকে এই সোশ্যাল আইসোলেশন বা সোশ্যাল ডিস্টেন্সিং এটা মেনটেন করতে হবে।
আপনি বয়স্কদের চিকিৎসার সঙ্গেও পুরোপুরিভাবে সংশ্লিষ্ট, এবং অনেকেই বলেন যে এই বয়স্ক লোকেরা কোভিড-19 এর সংক্রমণের ক্ষেত্রে সবচাইতে ঝুঁকির মধ্যে রয়েছেন, সেটা কেন একটু বুঝিয়ে বলবেন?
যে আমরা যদি দেখি যে এ পর্যন্ত আমেরিকাতে 130,000 লোক মারা গেছেন, এবং তাদের মধ্যে শতকরা 30% হচ্ছে তারা নার্সিং হোম বা সিনিয়র লিভিং এ থাকে। আমাদের বুঝতে হবে যে একটা অল্প জায়গায় আমরা অনেক বয়স্ক লোকজনদেরকে আমরা ওখানে রাখি, কাজে এদের মধ্যে সংক্রমণটা খুবই ইজি হয়ে যায়, বিকজ তারা উই ক্যানট মেনটেন সোশ্যাল আইসোলেশন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা স্টাডিজ মাধ্যমে আমরা জানছি যে আপনার বয়সের সাথে সাথে সংক্রমণের শুধু রোগী বাড়ে না, বাট যেহেতু তাদের অন্যান্য অনেক কোমরবিড কন্ডিশন থাকে, যার জন্য তাদের পক্ষে যে কোনো রোগ আক্রান্ত হওয়ার চান্সেস অনেক অনেক বেশি। তো আমরা দেখছি যে 65 বছরের উপরে যারা, তাদের মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি, এবং তাদের মধ্যে যে কমপ্লিকেশনস যেটা হয় কোভিড-19 এ, সেটাও বেশি, বিকজ তাদের শরীরের যে ইমিউন রেসপন্স, যেটা পুরো রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা অনেক কম।
কোভিড-19 টেস্টিং নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, যে টেস্টিং বেশি হচ্ছে কি কম হচ্ছে, এ নিয়ে প্রেসিডেন্টও অনেক সময় মন্তব্য করেছেন। তো ওখানে কোভিড-19 টেস্টিং এর কি অবস্থা?
তার আগে আমি একটা ছোট্ট উদ্ধৃতি দিই। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, উনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দেশে সংক্রমণের হার এত কম কেন, উনি খুব পরিষ্কার ভাবে বলছেন, ইটস টেস্টিং, টেস্টিং অ্যান্ড টেস্টিং। আমাদের এখানে হয়েছে কি যে টেস্টিং এর ব্যাপারে আমরা কিছুটা উদাসীন ছিলাম প্রথম থেকে, তার উপরে আমরা যেরকম টেস্টিং এর যেগুলো চায়না বা অন্যান্য দেশ থেকে আমরা যেগুলো টেস্ট কিট আনছিলাম, তার মধ্যে অনেক ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ ছিল। দ্যাট মিন্স দ্যাট ওদের অ্যাকিউরেসি অফ দ্য টেস্টিং ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তো এটা দুই রকম করা যায়, একটা হচ্ছে আমরা PCR এর মাধ্যমে করি, আর আরেকটা হচ্ছে আমরা সিরোলজিক্যাল, আপনার আঙ্গুল থেকে 1 ফুটের রক্ত দিয়ে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা টেস্ট রেজাল্ট পেতে পারি।
বাহ, এটা তো খুব উল্লেখযোগ্য ব্যাপার। কিন্তু একটা সমস্যা তো থেকে যাচ্ছে যে যারা, যাদেরকে আপনারা অ্যাসিমটোম্যাটিক রোগী বলছেন, অর্থাৎ যাদের রোগের লক্ষণটা প্রকাশিত নয় কিন্তু যারা রোগ বহন করছেন, তারাও তো ঝুঁকি সৃষ্টি করছেন, তাই নয় কি?
অবশ্যই, যাদের উপসর্গ নাই এই অসুখে তাদেরকে আমরা বলতেছি ক্যারিয়ার। এবং আরিশ ভাই, আপনি যদি দেখেন রিসার্চ অনুযায়ী, ধরেন আমি একজন ক্যারিয়ার আর আপনি ওই পাশে আছেন আমার 6 ফুট দূরত্বে, আমার যদি কোভিড-19 আমি ক্যারিয়ার হই আর আপনি যদি ইভেন আপনি যদি একটা মাস্ক পরেন, আপনার সংক্রমণের হার হচ্ছে শতকরা 70%। কিন্তু চিন্তা করে দেখেন যে আমি যদি ক্যারিয়ার এবং আমি যদি মাস্ক পরি আর আপনি যদি মাস্ক ছাড়াও থাকেন, আপনার সংক্রমণের হার হচ্ছে 5%। আমরা দুজনই যদি মাস্ক পরে কথা বলি 6 ফুট ডিস্টেন্সে, তাহলে আপনার রোগের সংক্রমণের হার হচ্ছে 1.3%। তো এটা যদি আপনি তুলে ধরেন, তাহলে আপনি বুঝবেন যে আমরা এই মাস্ক ঘটিত জিনিস নিয়ে, তারপর অন্যান্য PPE জিনিস নিয়ে আমরা অনেক উদাসীন ছিলাম, যার ফলে আমাদের এই সংক্রমণের হার এরকম প্রবৃদ্ধি হারে বাড়ছে।
ডক্টর আবু নাসার, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান, দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পোটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। মাইকেল ফ্ল্যাট সেই ছোটকাল হতেই দারুণ পছন্দ করে দুটো জিনিস। প্রথমত রেভারেন্ড মার্টিন লুথার কিং, তার বরাবরের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আর দ্বিতীয়ত কাপকেক, তার অসম্ভব রকমের মন পছন্দ খাবার। ছোটকাল থেকে শুনে এসেছে বাড়িতে কিং এর সেই যুগান্তকারী বাণী, আমার একটা স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম। বাড়িতে ফ্রেমে আটা ওই কথাটা নিত্যদিনই দেখে দেখে সে বড় হয়েছে। কিং এর জীবন আদর্শ সংগ্রাম কেন্দ্র করে স্বপ্ন দেখতে শিখেছে সেও। আয় বৈষম্য আর শিশু কিশোর বয়সীদের ক্ষুধা, খাদ্যের অপ্রতুলতা পীড়া দিয়েছে তাকে সবসময়ই, আর পাশাপাশি কিভাবে যেন তার অতি প্রিয় খাবার কাপকেক জীবন চলার ছন্দে গ্রথিত হয়ে গিয়েছে। ম্যারিল্যান্ডের বাসায় কম্পিউটারের সামনে বসে কিভাবে জানি ইউটিউবে ময়দা মেখে ডিম ভেঙে তার সঙ্গে পানি মিশিয়ে কাপকেক বানানোর তরিকাটা সে রপ্ত করে নিয়েছিল এই 11-র বয়প্রান্তে পৌঁছানোর আগেই। এবং ওই বয়সেই প্ল্যাট একটা বেকারি চালু করে নিয়েছিল এবং ওই বেকারিতে শুরু করেছিল সে কাপ কেক বিক্রির পাট। কাপ কেকের সঙ্গে নানান ধরনের কুকি, বিস্কিট, টোস্ট তৈরি এবং তা বিক্রিও শুরু করেছিল সে পড়াশোনার পাশাপাশি। অবশ্যই ওই ছোটকালেই একটা জুতোর দোকানের একটা স্লোগান তাকে আকৃষ্ট করেছিল খুব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, জুতো এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি পাবে তার সঙ্গে। প্ল্যাটও শুরু করল ওই একটা কাপকেক বা এক প্যাকেট টোস্ট বা বিস্কিট এক ঠোঙা কিনলে আর একটা মাগনা পাওয়া যাবে তার সঙ্গে, এ কথা বলে। একই সঙ্গে ওই একই বিভঙ্গে প্ল্যাট শুরু করেছে এক প্যাকেট কাপকেক বা এক ঠোঙা বিস্কিট বিক্রি হলে আর এক প্যাকেট সে দান করে দেয় ক্ষুধার্থ বা গরিবদের জন্যে। ওই ওখানেও মার্টিন লুথার কিংয়ের আমার একটা স্বপ্ন আছে দর্শন কাজ করছে এখনই 13 বছর বয়সী মাইকেল প্ল্যাটের জন্যে। যুক্তরাষ্ট্রে বিশেষ করে এবং সেই সঙ্গে অন্যান্য দেশেও লিঙ্গ এবং বয়স ভেদে মেদ বৃদ্ধি বা বলা যায় মেদ বাহুল্য বড় একটা স্বাস্থ্যগত সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং এর অন্যতম প্রধান একটা কারণ হিসেবে বিশেষজ্ঞরা খাদ্য তালিকায় বেশি রকমের প্রক্রিয়াজাত খাদ্যের উপস্থিতিকেই দায়ী করছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট NIH এর সেল মেটাবলিজম পত্রিকা প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে বেশি রকমের প্রক্রিয়াকরণ আঁশ ছাড়ানো খাদ্য সামগ্রীর ভেতরে দৈনিক যেখানে 3000 ক্যালোরির উপস্থিতি দেখা যায় সে জায়গায় আঁশালো বা স্বল্প আঁশযুক্ত খাবারে পাওয়া গিয়েছে অন্তত 500 ক্যালোরি কম। দিনের হিসেবে বলা হচ্ছে 2 সপ্তাহ বা 14 দিনে আঁশযুক্ত খাবার খেয়ে যেখানে 2 পাউন্ডের মতো ওজন কমানো যায় সেখানে ওই একই নিক্তিতে ওই একই সময়ে প্রক্রিয়াজাত খাবারে ওজন বৃদ্ধি পাচ্ছে ওই একই মাপে প্রায় 2 পাউন্ড পরিমাণ। চিকিৎসকেরা যেমন বলে থাকেন মানুষ খায় বেঁচে থাকার জন্যে, খাবার জন্যই বেঁচে থাকে না। বিয়ে নিয়ে অনেকেই যেমন অনেক হইচুই করেন অনেকে আবার বিয়ের কাজটা চুপচাপই সেরে ফেলেন। বিয়ে মানেই কার্ড ছাপাতে হবে, হল ভাড়া করতে হবে, আত্মীয় বন্ধুদের দাওয়াতের লিস্ট তৈরি করতে হবে। আবার সনাতন তরিকায় অভ্যস্তদের জন্যে এ ফিরিস্তি আরও দীর্ঘ হতে পারে, যেমন ঘটক আসবে, কথাবার্তা চলবে, দেওয়া থোয়া নিয়ে কথা হবে, তারপর গায়ে হলুদ, ব্যাচেলার্স পার্টি এবং অমনি সব নানান অনুষ্ঠানাদির পর আসবে কাজী বা পুরুত ঠাকুর বা পাদ্রি বিয়ে পড়ানোর জন্যে, এসব তো আছেই। যুক্তরাষ্ট্রে ইদানিং ছেলে মেয়ে দুজনই যখন বিয়ে করবে বলে মনস্থ করে ফেলে তখন তারা পছন্দসই একটা জায়গা খুঁজে নেয়, যেমন কোনো ঝর্ণার পাড় বা নদীর তীর অথবা কোনো পার্কের কোনো কোণা বা বনাঞ্চলের কোনো শান্ত সমাহিত চোখ জোড়ানো জায়গা বেছে নিয়ে খুব অল্প সংখ্যক জনাকয়েক বন্ধু বা আত্মীয়কে নিয়ে নিজেরা নিজেরাই আংটি বদল করে এসো আমরা বিয়ে করি বলে বিয়ের আনুষ্ঠানিকতা সাঙ্গ করে নেয়। তবে হ্যাঁ, আইন রক্ষার জন্য পরে আদালতে গিয়ে রেজিস্ট্রির কাজটা সারতে হয় অবশ্যই, তবে সেটা সঙ্গে সঙ্গে যে করতে হবে তেমন কোনো কথা নেই এবং আনুষ্ঠানিকতাও সেও ওই পরে সুবিধে মতো সময়ই করা যেতে পারে। অনেকেরই মত যে পাদ্রি ডাকা, পুরুত আনা বা কাজী সাহেবের দ্বারস্থ হওয়া তো অন্তত ডিঙোনো গেল, আর বাদবাকি ঝুট ঝামেলার জন্য তো বাকি জীবনটাই রয়ে গেছে। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই, আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
খেলার খবরে আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন্নুর রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। এই মহামারীর ভেতরেও ক্রিকেট টেস্ট ম্যাচ চলছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে এবং সেই খেলা আপনি দেখেছেন। এই যে মহামারীর ভেতর টেস্ট ম্যাচ চলছে, সাধারণ স্বাভাবিক সময়ে যেভাবে খেলা হতো টেস্ট ম্যাচগুলো, তার সাথে এই বর্তমান সময়ের পাকিস্তান ইংল্যান্ড টেস্ট ম্যাচের কোনো তফাৎ কি আপনি লক্ষ্য করছেন?
হ্যাঁ, ইংল্যান্ডের মাটিতে অবশ্যই, কেননা ইংল্যান্ডের মাটিতে তো অনেক পাকিস্তানি সাপোর্টার রয়ে গেছে, আনলাইক এনি আদার থার্ড কান্ট্রি। সেখানে তো আপনার সেখানে এত পাকিস্তানি পাওয়া যায় না, যেরকম বাংলাদেশের ক্রিকেটের মতনই তাদের অনেক সাপোর্টার পাওয়া যায়, কিন্তু সেখানে তো একেবারে গ্যালারি খালি, সেখানে প্লেয়াররাই মানে ফ্যান হিসাবে কাজ করছে, আবার নিজেদেরকে নিজের সাপোর্ট দিচ্ছে, বাক আপ করছে, তো এইসব দায়িত্ব আছে। এটাই হলো মূলত বিশেষভাবে লক্ষণীয় আর কি।
এটাকে কি ক্রিকেটের জন্য ইতিবাচক বলা যায়?
আমি বলবো হ্যাঁ, কেননা কারণ অনেক প্লেয়াররা আছে নতুন ফরম্যাটে খেলে, মানে নতুন অবস্থায় খেলে, ওরা কিন্তু মানে দে ফিল দেমসেলভস অফ ইজ, কারণ ফ্যান প্রেশার থাকে না, দে ডু বেটার। অনেকে আবার অন্য সাইড দেখে যে না, ফ্যান ছাড়া ওরা ভালো খেলে না, তো ইট ইজ মিক্স ব্লেসিং। আবার ইট ইজ কি বলবো, ইট ইজ এ বিটার সুইট সুইট পিল বলে না, তো সেই ধরনের মনে হচ্ছে। তো কিন্তু ইটস এ গুড গ্রাউন্ড তৈরি হয়ে যায় ফর নিউ প্লেয়ার্স, তো এইটা একটা ভালো ব্যাপার। কিন্তু ওভারঅল আমার মনে হয় নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা সবার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স।
পাকিস্তান ইংল্যান্ড এখন খেলছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেইভাবে ক্রিকেট এখন খেলছে না, এটাকে আপনি কিভাবে দেখছেন?
আমি দেখছি এইভাবে যে দেখেন, ওরা তো পাকিস্তান কন্টিনেন্টাল টিম হওয়া সত্ত্বেও কিন্তু ওরা অনেক লিমিটেশনস এর মধ্যে ছিল অনেক দিন, অনেক বছর, তার মধ্যে ওরা বেরিয়ে আসছে এবং নিজেদের রিসোর্সেস ইউজ করছে, সেখানে ওরা কিন্তু থেমে নাই। ওদের নিজস্ব কোচগুলো আছে, যেরকম যারা রিসেন্টলি রিটায়ার্ড, যেরকম মেজবা আছে, আগের যুগের যে ওয়াকার ইউনিস আছে, তারপর ইয়ে আছে আপনার কি বলে ইউনুস, মোহাম্মদ ইউনুস, সেও আছে, দে আর ক্লাস প্লেয়ার্স ইন্টারন্যাশনাল সার্কিটে, সত্যি ভালো প্লেয়ার। তারা তাদের নিজস্ব রিসোর্সেস ইউজ করে যেভাবে খেলছে সত্যি প্রশংসনীয়, এটা দেখার মতন। এবং ওরা স্ট্র্যাটেজিক ভাবেও অনেক কৌশল, মানে আপনার সুন্দর ব্যবস্থা নিয়েছে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। যেমন আপনি দেখেন ওরা, আপনি টিম কম্পোজিশন মনে হয় দেখেছেন, আমি তো দেখেছি যে ওরা দুইটা লেগ স্পিনার নিয়েছে, এটা কিন্তু রিয়েলি রিমার্কেবল। ওই সাদা মোহাম্মদ সবসময় ওডিআই খেলতো, কিন্তু ইয়াসির আরাফাতকে বুস্ট দেওয়ার জন্য এমনিতে তো তাদের দুটো ফাস্ট বোলার, সুপ্রিম ফাস্ট বোলার আগে থেকে ছিল, এখন আরেকজন যে এইজিং ফাস্ট বোলারকে সাপোর্ট দিচ্ছে, তারপরও কিন্তু সাদা মোহাম্মদকে নিয়ে নিয়েছে, তো এটা রিয়েলি ইট ইজ এ ওয়ান্ডারফুল স্ট্র্যাটেজি অ্যান্ড দে লুক টু বি এ গুড সাইড। হ্যাঁ, ফ্রেন্ডলি ল্যাপসেস হয়ে গেছে, তারপরেও দে লুক টু বি এ মোর কেপেবল সাইড।
এই মহামারীর ভেতরে কি বাংলাদেশের উচিত হবে এখন আন্তর্জাতিক ম্যাচ খেলা?
হ্যাঁ, মানে অন্য উপায় তো একটা নিশ্চয়ই একটা ব্যবস্থা তো করতেই হবে, মানে উই ক্যানট স্টে স্টিল। আমরা তো সত্যিকার অর্থে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি তো আমরা ডেফিনেটলি সবচেয়ে উইকেস্ট টিম ইন দ্য হোল ওয়ার্ল্ড, আমাদের প্রফেশনালিজম নাই সেখানে। তো আমি যেটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম, কয়েকজন তাদের ইউনো পাস প্লেয়ার রয়ে গেছে, তারা ডিরেক্টলি ইনভলভ, ওরা কিন্তু ওই কথাটা বিশ্বাস করে না যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ছেলেদেরকে বলে যে না, তোমরা আগে এদের সাথে যোগাযোগ রাখবে না, মেনটেন করবে না, এটা কিন্তু ভালো না। তো এটা এখন আমরা ইন দ্য অ্যাবসেন্স অফ ফরেন কোচেস, তাদের মেন্টেন করা হবে, এখন তো আমাদের নিজস্ব ট্যালেন্ট আমরা আগে যারা চলে গিয়েছিল তাদেরকে আমরা এনকারেজ করি নেই টু বি মিক্সিং উইথ আওয়ার প্লেয়ার্স, কিন্তু সেটা তো অন্যান্য দেশে কিন্তু এভাবে এই পন্থা অবলম্বন করে নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনেটলি আমাদের নতুন কোন ব্যবস্থার অবর্তমানে আমাদের কি করব না করব সেগুলা চিন্তার ব্যাপার আছে। আমাদের স্কেডিউল মেনটেন করা, আমাদের তো ইচ্ছা প্রকাশ করেছে আমাদের যে চিফ আছে ক্রিকেট বোর্ডের, উনি বলেছেন আমরা তিন ফরম্যাটে তিন ধরনের টিম করব, আলাদা করব। তো আমাদের সেই ধরনের পুল নাই, মানে বড় পুল নাই, বড় ট্যালেন্ট পুল নাই, কোথা থেকে আমরা ড্র করবো। তো এইগুলা সাইড গুলা যদি বিবেচনা না করা হয় আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব, যেখানে অন্যান্য দেশ যারা অ্যাসোসিয়েট প্লেয়িং কান্ট্রিজ আছে সেখানে কিন্তু ওরা অনেক অনেক এগিয়ে গেছে। আমরা খোঁজ খবর রাখছি না, কিন্তু আমার আমার মতে আমি জানি যে অনেক ধরনের কৌশল তারা আপনার নিচ্ছে করছে, তারা তার সবসময় এটা সব ব্যবহার করছে, এগুলো কিন্তু তাদের জন্য একেবারে রিয়েলি অ্যাডভান্টেজেস, এটা কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু করা প্রয়োজন ছিল, যেটা আমরা এখন মনে হয় যে আমরা অনেকটা মানে পিছিয়ে আছি।
রবীন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
ক্রমবর্ধমান তাপমাত্রা এবং একটি নতুন প্রজাতির উদ্ভাবন সারা পৃথিবীর জলভাগের জন্য এক সংকটজনক পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা বলছেন উষ্ণ জলের কারণে বিভিন্ন প্রজাতির মাছ এবং যেসব মাছ এখনও জন্ম নেয়নি সেগুলির বেঁচে থাকাটাই হুমকির মুখে পড়েছে। জলে তৈরি হওয়া নতুন আবিষ্কৃত এই আক্রমণাত্মক প্রজাতির শ্যাওলা অথবা শৈবাল হাওয়াইয়ের নীল জলকে বিষাক্ত করে তুলছে এবং সারা পৃথিবীর মহাসাগর এবং সমুদ্রগুলিতে প্রাণীদের জীবনকে যেন দম বন্ধ করে মেরে ফেলছে। এ সম্পর্কে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আরাশ আরাবসাদির প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তি দাশগুপ্ত। হাওয়াইয়ে নীল জলের নিচে স্রোত বয়ে গেলেও সেই জলে বেঁচে থাকা প্রাণীদের দম বন্ধ হয়ে আসছে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অ্যালিসন শেরুড বলেন, আমি মনে করি সত্যিকার অর্থে যা ঘটছে তা হল খুবই বিরল এবং আক্রমণাত্মক এই প্রজাতিটির আচরণ কিন্তু খুবই উদ্বেগজনক। অ্যালিসন শেরুড হলেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সিউইড স্টাডি অর্থাৎ সামুদ্রিক শৈবাল নিয়ে গবেষণা দপ্তরের মুখ্য বিজ্ঞানী বা চিফ সায়েন্টিস্ট। তিনি বলছেন যে 2016 সালে নোয়া অর্থাৎ ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের গবেষকেরা একটি নতুন শৈবালের ছোট ছোট গুচ্ছ আবিষ্কার করেছিলেন যা তারা আগে কখনো দেখেননি। অ্যালিসন শেরুড বলেন, আমাদের এই শৈবালটির কোনো নাম নেই এবং এটি একটি উপদ্রব এবং একটি অত্যন্ত বিরল ঘটনা। আপনি সাধারণত এরকম কিছু খুঁজে পাবেন না যেটা হঠাৎ করে কোনো পরিবেশে এসে এত বড় মাপের একটা বিপদ এবং আশঙ্কার সৃষ্টি করতে পারে, এমনকি এটি যে কি এবং কোথা থেকে এসেছে তাও কেউ জানে না। অ্যালিসন শেরুড বলেন, 2019 সালে সমুদ্রের সৈকতগুলির কিছু অংশকে নতুন আবিষ্কৃত এই শৈবাল ছাপিয়ে গিয়েছে এবং নোয়া অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে জলের পাশাপাশি স্থানীয় শিল্পগুলিকেও কিন্তু সংকটজনক পরিস্থিতিতে ফেলতে পারে এই শৈবাল। নোয়া অর্থাৎ জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের সামুদ্রিক অভিযানের কাজকর্মের সঙ্গে যুক্ত র্যান্ডাল কোসাকি বলেন, এরকম ধরনের কিছু যদি আবার ওয়াকেকে অথবা মূল হাওয়াই দ্বীপপুঞ্জের কোথাও ফিরে আসে তবে এটি ইকোলজিক্যাল অর্থাৎ বাস্তু সংস্থান সংক্রান্ত বিপর্যয় হবে, এমনকি অর্থনৈতিক বিপর্যয়ের কারণও হতে পারে। আপনি কি ভাবতে পারছেন যে সমুদ্র সৈকতের ধারে যদি এরকম শৈবাল বাড়তেই থাকে তাহলে পর্যটন শিল্পের কি অবস্থা হবে? নতুন সামুদ্রিক শৈবালের বিস্তার নিয়ন্ত্রণ না করলে আমেরিকার 50তম রাজ্য অর্থাৎ হাওয়াই একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, যে রাজ্য থেকে পর্যটনের খাতে অর্থনীতির প্রায় 1/4 যোগান হয়। এদিকে পূর্ব আফ্রিকান সেসেলস দ্বীপপুঞ্জের চারপাশের জলের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকার ফলে অক্সিজেনের মাত্রা কমে আসছে এবং বিভিন্ন প্রজাতির মাছগুলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ছে, বিশেষ করে যেগুলি ভ্রূণ অবস্থায় রয়েছে অথবা সবে জন্মেছে। জার্মানির ব্রেমার হাভেনের পোলার অ্যান্ড মেরিন রিসার্চের হেল হল্ট সেন্টার থেকে অধ্যাপক হান্স অটো পোর্টনার বলেন, তাপমাত্রার প্রতি সংবেদনশীল হওয়ার কারণগুলির সাথে এই জীবগুলির অক্সিজেনের প্রয়োজনের একটা যোগাযোগ রয়েছে। তিনি আরও বলেন যে ক্রমবর্ধমান তাপমাত্রা বিশ্বজুড়ে বিস্তৃত সমুদ্রের মাছগুলিকে অপেক্ষাকৃত শীতল জলের সন্ধান করতে বাধ্য করছে এবং এটা যথেষ্ট উদ্বেগের একটা কারণ হতে পারে। সুতরাং এই প্রজাতিগুলিকে এইসব অঞ্চল থেকে সরে যেতে হচ্ছে এবং বিভিন্ন স্থানের সন্ধান করতে হবে, যা খাদ্যের সহজলভ্যতা ইত্যাদি বিভিন্ন কারণে তাদের জন্য আরো উপযুক্ত হতে পারবে। সবশেষে অধ্যাপক হান্স অটো পোর্টনার বলেন, সবচেয়ে মারাত্মকভাবে যেগুলি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফিশারি আলাস্কান পোলক।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টস এবং 12,030 কিলোহার্টসে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7:00। মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1,575 কিলোহার্টসে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন আছে। আফ্রিকার সাব সাহারা অঞ্চলের জনসংখ্যা বেড়েই চলেছে। এদের 60% 25 বছরের নিচু বয়সী এবং এখন থেকে এক দশকে সেই সংখ্যা এসে দাঁড়াবে 3,20,00,000, যাদের বয়স 15-24-এর মধ্যে। এই যুবক শ্রেণীর প্রয়োজন পড়বে চাকুরির। কিছু সমীক্ষায় দেখা যায় প্রতি বছর 10,80,000 চাকুরি সৃষ্টি করতে হবে আগামী 20 বছর ধরে। এখানে প্রসপার আফ্রিকা কর্মসূচি সাহায্যের হাত বাড়িয়েছে। 2018 সালে ডিসেম্বরে এই উদ্যোগ শুরু হয়। ইউএসএডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক ক্রিস মালোনি বলেন, প্রসপার আফ্রিকা যুক্তরাষ্ট্র ও আফ্রিকার মধ্যে নাটকীয়ভাবে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আমরা এই উদ্যোগ নিয়েছি দীর্ঘমেয়াদী চাকুরি সংস্থান করার লক্ষ্যে, যার মাধ্যমে আত্মনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা আশা করছি। ক্রিস মালোনি বলেন, প্রসপার আফ্রিকাকে সফল করতে আমাদের 3টি লক্ষ্য অর্জন করতে হবে। প্রসপার আফ্রিকা প্রথমত সমন্বিত ওয়ান স্টপ শপ, যার অর্থ এক উদ্যোগে অনেক কিছু অর্জন করার প্রয়াস নিয়েছে, যাতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এক উদ্যোগে অনেক কিছু বাণিজ্যিক সফলতা লাভ করবেন। তারা একই অপরকে জানাবেন, আমার কাছে এই বিনিয়োগের সুযোগ আছে, তুমি তার সদ্ব্যবহার করতে পারো। এটা সহজেই করা যাবে, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে পারে বলে ক্রিস মেলোনি জানান। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সুযোগ করে দেয়া। প্রসপার আফ্রিকার সকল লক্ষ্য সাধনে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের প্রতিটি দূতাবাসে ডিল টিম নামে বিভিন্ন এজেন্সির বিশেষজ্ঞরা থাকবেন, যারা যুক্তরাষ্ট্র ও আফ্রিকার ব্যক্তিগত খাতের সঙ্গে সাফল্যজনক বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। তিনি জানান, এসব চুক্তি সম্পাদন করে যেসব দেশে এসব প্রকল্প বাস্তবায়িত হবে সেখানকার ব্যবস্থাপনা রহস্য দূর হতে পারে। তৃতীয় লক্ষ্য হচ্ছে প্রসপার আফ্রিকা সমগ্র আফ্রিকা জুড়ে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ব্যাপক প্রয়াস রাখবে। তাই বলা যায়, সরকার সমূহ ও সুশীল সমাজ উভয়কেই সঠিক ও কার্যকরের নীতি নির্ধারণে, ব্যাপক নীতি নির্ধারণে এবং কারিগরি সহায়তার প্রয়োজন পড়বে। পরিশেষে উপপ্রশাসক ক্রিস মালোনি বলেন, সেই ওয়ান স্টপ শপ বা এক উদ্যোগে অনেক আদায় করার কথাটা আবারও ফিরে আসে। এভাবেই বাণিজ্য বিনিয়োগ নীতি প্রযোজ্য করে সফলতা আসতে পারে। বর্ণিত 3টি লক্ষ্য একত্রিত এবং বাস্তবায়ন করে প্রসপার আফ্রিকাকে সফল করা যাবে। তিনি বলেন, আমরা আশাবাদী, আমরা আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও বাণিজ্য বৃদ্ধির উদ্দীপনা জাগাতে পারব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Pete Musto.
And I'm Dorothy Gundy. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear stories from Anna Mateo, Alice Bryant, and Kelly Jean Kelly. But first, this report. In the United States, only about one-fourth of college graduates strongly believe their former schools would investigate claims of discrimination as best they can. That is a finding from an opinion study by Gallup, an American company known for its public opinion research. The study was published in May. Gallup researchers questioned more than 1,600 graduates of over 700 colleges and universities across the country. Each person completed a four-year study program between 2010 and 2019. The graduates were asked to base their answers on a 5-point rating system, with 5 meaning strongly agree and 1 being strongly disagree. The study found that just 27% of those questioned strongly agreed that their school would fully investigate claims of discrimination. John Clark is an education expert with Gallup. He says it is important to note which graduates were more likely to believe school officials would take necessary action against discrimination. Nearly 30% of white graduates strongly agreed that their school would fully investigate claims of discrimination. Yet only 19% of black graduates, 21% of Asians, and 23% of Hispanic graduates gave the same answer. Gallup did not say if its researchers questioned graduates belonging to other ethnic or racial groups. Clark suggests the differences are likely linked to the small numbers of blacks, Asians, and Hispanics in college faculty and administration positions. He noted that over the past 30 years, the U.S. college student population has grown more and more diverse. But many professors and school administrators are white and largely male. If students do not see people who share their life experiences in such positions, they are less likely to believe their school will take their issues seriously, Clark said. Rochelle Pope says she is not at all surprised by the study's findings. Pope is a professor of higher education studies at the University of Buffalo in New York. She is also the university's chief diversity officer. She notes that as far back as the 1970s, when she went to college, students were calling for more diverse faculty positions. But little has changed, even as colleges and universities have increased efforts to diversify the student body. One study published in January found that the number of full-time black faculty at Pennsylvania State University actually fell by about 2% over a 15-year period. Pope argues the root of the problem is that many Americans do not believe discrimination is a real problem. Yet a growing body of research provides evidence of racial inequality in many areas of American society, including policing, education, and finance. Colleges and universities are microcosms of the United States, Pope said. It's a microcosm of the big problems that we face. And so, if you don't deal with racism, with anti-black structures in your system in the United States, then you're not dealing with them in the campuses any differently. Pope said another issue is that higher education in general is slow to change, no matter what issue it is facing. Michigan State University and Ohio State University, for example, have only recently had to answer for years-old claims of sexual wrongdoing on their campuses. Shane Windmeyer is executive director of Campus Pride, a group that works in support of LGBTQ students. LGBTQ is short for lesbian, gay, bisexual, transgender, and queer or questioning. Windmeyer agrees that the speed at which colleges and universities deal with these issues is a problem. He told VOA, oftentimes, colleges play the waiting game with students, where they know that they'll be gone in 4 years or 5 years. And so it's like, oh, well, we lost that student, so what are we supposed to do? And colleges need to be held responsible on their own to create a safer, more inclusive campus community. Windmeyer added that the issue is not limited to just racial discrimination. After all, only 24% of LGBTQ students strongly agreed that their schools would fully investigate discrimination claims. That compares to 28% of non-LGBTQ students. Windmeyer noted a rising number of cases of students and faculty members claiming academic freedom and freedom of speech in defense of what he calls hateful statements. But he argues this is not about a difference in opinions or beliefs. It is about making all students feel welcome on campus. Windmeyer, Pope, and Clark agree U.S. colleges and universities must do more to gain the trust of their students. They say this starts with re-examining and strengthening discrimination policies, especially those related to employment and the admissions process. And it may lead to more schools making classes on discrimination and diversity a requirement for students, as the California State University system decided to do in July. I'm Pete Musto.
And now, words and their stories from VOA Learning English. That is the sound of someone diving off a diving board and into the deep end of a swimming pool. The deep end is where the water is the deepest. The water in the deep end is deep enough to dive in head first. Diving into deep water is fun and can make you feel very free. For a second or two, you fly through the air before going into the water below. If the water is deep enough and the pool rules permit it, it is safe to jump into the deep end. Some people may jump in wildly or without control. So it is not surprising that the phrase off the deep end has other meanings, besides simply jumping into a swimming pool. We use it in several situations. If someone has gone off the deep end, they have gone a little crazy. They have lost self-control. They have become angry or excited. When someone goes off the deep end, we can also say they have lost their mind.
Someone crashed into Tony's car, but don't tell him until after his birthday party. He loves that car and will go off the deep end when he hears the news.
Go off the deep end can also mean that you jump into a project without much preparation or thought. You do something on the spur of the moment, quickly and without thinking about the results.
Did you hear the news about Jake? He met a woman a month ago, and they just got married. Talk about jumping off the deep end.
Going off the deep end can mean you are acting in a very strange or extreme way. You seem irrational, like in this example. When my friends saw me laughing to myself, they thought I had dove right off the deep end. I told them that I had just won $10,000. Then they understood my seemingly crazy behavior. When we go off the deep end, we experience something in the extreme. We often use this expression when talking about strong emotions, love, anger, fear, and sadness.
I have never seen Aisha so in love. She's really fallen off the deep end over this new guy in her life.
These are things we lose our minds over. We lose emotional control.
Losing his job, apartment, and wife in 1 month pushed my friend off the deep end, not surprisingly.
Did you notice the different verbs we use with off the deep end? You can dive, fall, jump, or go off the deep end. And sometimes life's troubles can push you off the deep end. So those are the different meanings of the expression, off the deep end, and how we use them. I hope I didn't give you too many examples. That may push some listeners right off the deep end. And that's all the time we have for this Words and Their Stories. But join us again next week. Until next time, I'm Ana Mateo.
With more than 2.5 million Ethiopians living outside of Ethiopia, the diaspora is not only large, but powerful. The Oromo are Ethiopia's biggest ethnic group. In 2015, members of the Oromo demonstrated in a small town about 80 kilometers from Ethiopia's capital, Addis Ababa. They were protesting a development plan that aimed to expand the capital city into nearby Oromo towns and villages. The diaspora supported the protesters through social media activism and satellite television. The anti-government protests came before the resignation of then Prime Minister Haile Mariam Desalegn in 2018. Awol Alo is a top lecturer at Britain's Keele University. He regularly writes on Twitter about political and Oromo developments. He does not think of himself as an activist. Alo says the diaspora's activity and influence depend on how the Ethiopian government reacts to free expression. When the new government came to power in 2018, the activism and influence of the diaspora lessened, he told VOA, because people in Ethiopia were able to express their views. Prime Minister Abiy Ahmed, who is Oromo, took office in April of 2018. Generally speaking, Ethiopian politics moved back to the country when the opposition political parties moved back to the country, Allo said. But the diaspora has been speaking up again, he explained, because the government arrested some opposition politicians who had returned to Ethiopia. Conflict in Ethiopia began again in late June after the killing of Hachalu Hundessa, a popular Oromo singer and activist. Protests, some violent, followed his death. Police arrested opposition politicians. The government also blocked internet availability for 15 days. Endalk Chala is co-founder of the blogging group Zone 9. He is also an assistant professor at Hamline University in the American state of Minnesota. Chala says the diaspora's powerful influence results from a lack of independent media in Ethiopia. There are two diaspora media outlets, Ethiopian Satellite TV and Oromo Media Network, he explained. Both had been giving detailed coverage of the protest, and people in Ethiopia did not have any other choices, he said. Because there was no media, opposition media, or independent media, for that matter, in the country. So people could only choose from the two outlets. In the beginning, the current government's National Unity Plan had popular support. And many exiled opposition activists and politicians returned to the country. In 2018, the government invited Ethiopian Satellite TV and Oromo Media Network to operate from Ethiopia. Many other Ethiopians also returned in hopes of supporting the changes. Ermias Kabedi organizes events for young people in his community in London. He moved back to Ethiopia in 2019. But, he says, he soon realized not everyone there welcomes the activism of the diaspora. He heard much criticism about the diaspora from co-workers and family members. People saw the diaspora as more of agitators, he says, but agitators who do not understand the effects of their actions. I'm Alice Bryant.
VOA Learning English presents America's Presidents. Today we are talking about George Walker Bush. He took office in 2001 as the 43rd president. He has a similar name to another president, his father, George Herbert Walker Bush. To simplify things, Americans sometimes call the younger Bush 43, or simply W. Here we will just call him Bush. Because Bush is a recent president, historians have not reached a broad agreement on his time as a leader. But he will surely be remembered for facing one of the biggest challenges to any president, the attacks against the U.S. on September 11, 2001. George Bush was born in the northeast state of Connecticut. But his parents soon moved to the southwest state of Texas. George grew up there and considered Texas home. The Bush family had a long background in politics. Bush's grandfather was a senator. His father held many public offices. In some ways, George was prepared for a career in politics, too. He went to the same private boarding school as his father. Then, like his father and grandfather, George went to Yale for college. He also worked on several political campaigns. But he said he did not consider pursuing politics. Instead, he earned a degree in business at Harvard and took a job in an oil company in Texas. In time, he founded his own oil business. And he married Laura Welch, who was a teacher and librarian in their hometown. They had twin daughters named Barbara and Jenna. In these years as a young adult, Bush began to make some changes. He began attending a Christian church regularly. He decided to stop drinking alcohol because it was creating problems in his personal life, and he turned his attention to politics. Bush lost the first election in which he competed, a race to become a member of Congress. So, for a while, he focused on business investments and helping his father's political career. But in 1992, his father lost re-election to the presidency, and the younger Bush saw a chance to enter politics himself again. In 1994, Bush ran for governor of Texas. To many people's surprise, he won. 4 years later, he was overwhelmingly re-elected. Many voters liked his image as what he called a compassionate conservative. In other words, he wanted to use traditional Republican ideas about government to help society. Following two successful terms as governor, Bush turned his attention to the presidency. In 2000, he competed against the vice president at the time, Al Gore. The winner was not announced until more than a month following the election. Usually, the winner is announced within hours. Both sides disputed the process of counting votes in the state of Florida. Finally, the U.S. Supreme Court ruled on the process. The court ordered state officials to stop recounting votes. Bush's lead stood. Bush entered office expecting to bring many of the ideas he pursued in Texas to the entire nation. For example, as president, he permitted religious groups to receive government funding and set national standards for public schools. These moves were popular with many voters, but they also challenged some American traditions. The separation of church and state and the ability of public schools to govern themselves. For many presidents, these policies might have created a legacy. But early in Bush's term, he faced a crisis that defined much of his time in office. Hijackers linked to the Al-Qaeda group seized four airplanes on September 11, 2001. They purposely crashed two planes into the twin towers of the World Trade Center in New York City, eventually killing more than 2,700 people. Another plane was flown into the Pentagon, the country's military headquarters outside of Washington, D.C. About 200 people died there. The fourth plane was aimed at another important target. But passengers fought the hijackers. The plane lost control and crashed in a field in Pennsylvania. All 44 people on board died there. President Bush was visiting an elementary school in Florida that morning. He learned about the attacks while he was reading with the children. At the end of the day, Bush spoke to the nation. He said the U.S. would answer both the terrorist groups and the countries that permitted terrorist groups to thrive. Over the next years, Bush took a number of actions to create a new national security strategy. They included creating a Department of Homeland Security, making changes to the country's intelligence operations, and reforming the U.S. military. He also sent U.S. forces into Afghanistan to destroy terrorist networks there. Bush was especially targeting the person who had designed the September 11 terrorist attacks, Osama bin Laden. The struggle in Afghanistan was successful at first, but continued throughout Bush's time in office. And bin Laden was not captured while Bush was president. In 2003, Bush opened another front on what some called the War on Terror. He and other government officials said the leader of Iraq, Saddam Hussein, was developing weapons that could kill many people. They said Hussein and his connections to terrorist groups threatened Americans and people in other countries. Hussein did not agree to leave Iraq. So U.S. and British forces launched bombs at targets in the country's capital. Additional troops destroyed what was left of the targets. Hussein was quickly overthrown. But the weapons of mass destruction were not found. For the rest of Bush's presidency, U.S. forces remained in Iraq. Bush promised that Americans would stabilize the country and help Iraqis create a democratic government. The presidency of George W. Bush is too recent to understand its impact. But there is some evidence of the public's reaction at the time. Bush received some of the highest ratings of any president. In the weeks following the September 11 attacks, 90% approved of his leadership. He was re-elected in 2004. But his popularity steadily decreased. At the end of his second term, he had one of the lowest public approval ratings of any president, 33%. The U.S. economy had entered a recession. More Americans disagreed, especially with his decision to invade Iraq. And some criticized his government for responding too slowly after Hurricane Katrina struck New Orleans and the country's Gulf Coast. Since Bush left the White House in 2009, his approval ratings have, like those of many presidents, risen again. He has mostly avoided public appearances. Instead, he has enjoyed playing sports, helping charities, and reading U.S. history. He also began a new hobby, painting. He has created portraits of dozens of veterans to honor their service in the military. I'm Kelly Jean Kelly.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Pete Musto.
And I'm Dorothy Gundy.